রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
কিয়ামত দিবসের নাম সমূহ। কিয়ামত দিবসকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এবং যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের একাধিক নাম বা প্রতিশব্দ থাকে। আরবি ভাষায় অথবা পৃথিবীর যে কোনো ভাষাতে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো কিছুকে অনেকগুলো নাম দেওয়া হয়ে থাকে। উদাহরণস্বরূপ আরবিতে ঘোড়াকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে। শুধুমাত্র ঘোড়া শব্দটিরই অনেকগুলো প্রতিশব্দ রয়েছে, এছাড়াও প্রজাতি, রং ইত্যাদি বিবেচনা করে আরও অনেকগুলো নাম দেওয়া হয়েছে। একইভাবে ইংরেজিতে মদ এই শব্দটির অনেক প্রতিশব্দ চালু রয়েছে, যেমন বিয়ার, হুইস্কি, ভদকা ইত্যাদি অনেক কিছু। কেন? কারণ এটা তাদের নিকট গুরুত্বপূর্ণ একটি বিষয়। একইভাবে জাহেলিয়া যুগে, প্রাক ইসলামিক যুগে মদের 80টি নাম দেওয়া হয়েছিল কারণ এটা সেই সময় তাদের নিকট গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। কিয়ামতের দিবস আমাদের মুসলিমদের নিকট এতটাই গুরুত্বপূর্ণ যে ঠিক একইভাবে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নাম প্রদান করেছেন কুরআনের মাধ্যমে, এবং এই নামগুলো পরিচয় বহন করে যে কিয়ামতের দিনে কি ঘটবে তা বর্ণনা করে। আমরা কিয়ামত দিবসের কয়েকটি নাম নিয়ে আলোচনা করব। 1 নম্বর সবচেয়ে পরিচিত নামটি হচ্ছে আল কিয়ামা, এবং এই নামটি এসেছে কিয়াম হতে। কিয়াম অর্থ দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া। সুতরাং কিয়ামত দিবস হচ্ছে এমন একটি দিবস যেদিন সকল মানুষ দাঁড়িয়ে থাকবে, দণ্ডায়মান অবস্থায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন,
যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে। সেদিন আপনি বসতে বা শুতে পারবেন না, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো
বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদীসা।
আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের দিনে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, এবং আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কার হবে। 2 নম্বর এটা অত্যন্ত পরিচিত একটি নাম, সেটা হচ্ছে আল ইয়াউম আল আখিরা। আল ইয়াউম আল আখির, আল ইয়াউম অর্থ দিন এবং আল আখির অর্থ হচ্ছে শেষ বা সর্বশেষ, অর্থাৎ আল ইয়াউমুল আখিরা এর অর্থ হচ্ছে সর্বশেষ দিন, শেষ দিবস, যেই দিনের পর আর কোনো দিন নেই, এটাই হচ্ছে পৃথিবীর শেষ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال
সৎকর্ম শুধু এটাই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, শেষ দিবসের উপর, আল ইয়াউম আল আখিরের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসূলদের উপর। আল ইয়াউম অথবা আল আখিরা, যার অর্থ শেষ দিন, পরিসমাপ্তি, এই দুনিয়ার সমাপ্তি, শেষ, আখির। 3 নম্বর আসা, আসা এর অর্থ হচ্ছে সেই মুহূর্তটি, এটা হচ্ছে সেই মুহূর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেছেন, আরবিতে আসা এর অর্থ হচ্ছে অনির্ধারিত সময়, এটির অর্থ হতে পারে যে কোনো একটা অনির্ধারিত সময়, 1 ঘন্টা, দিনের 24 ভাগের 1 ভাগ, বা যে কোনো একটি মুহূর্ত বা সময়। সুতরাং এটাকে আমরা বলতে পারি সেই ঘন্টা। আসা এর সাথে আল শব্দটি যুক্ত থাকলে এটিকে বলা যেতে পারে এই মুহূর্ত। তিনি বলতে যাচ্ছেন যে কিয়ামতকে এই নামকরণ করা হয়েছে কারণ এই মুহূর্তটি অত্যন্ত নিকটবর্তী। 2য় ব্যাখ্যাটি হচ্ছে এটিকে সেই মুহূর্ত বলা হয় কারণ এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, দ্য মোমেন্ট, সেই মুহূর্ত যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটবে, সংঘটিত হবে। অথবা এটিকে সেই মুহূর্ত বলা যেতে পারে কারণ এই মুহূর্তটি হঠাৎ করে চলে আসবে। এবং এই 3টি ব্যাখ্যা হচ্ছে ইমাম আল কুর্তুবী রাহিমাহুল্লাহ কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম,
হে লোক সকল, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। চার নম্বর নাম হচ্ছে ইয়াউমাল বাথ। ইয়াউমাল বাথ এর অর্থ হচ্ছে পুনরুত্থান দিবস। এই ধরনের নামকরণের কারণ হচ্ছে এই দিনে বা দিবসে আমাদেরকে নতুন জীবন প্রদান করা হবে এবং আমাদের দেহ পুনরায় সৃষ্টি করা হবে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয়বার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাহ।
হে লোক সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহবান হও তাহলে ভেবে দেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। পাঁচ নম্বর ইয়াউম আল খুরুজ। আল খুরুজ অর্থ ওঠা, উত্থিত হওয়া, আবির্ভূত হওয়া। কিয়ামত দিবসকে উত্থান দিবস বা আবির্ভাবের দিবস বলা হয়েছে কারণ এই দিবসে আমরা সকলেই আমাদের কবর থেকে বের হয়ে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ।
যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে সেই দিনই ইয়াউমুল খুরুজ বা সেই দিনই পুনরুত্থান দিবস। ছয় নম্বর আল কারিয়া। এটিকে বলা যায় দুর্যোগ, বিপর্যয়, এমন কোনো কিছু যা অন্তরে আঘাত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া।
আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। প্রচণ্ড আঘাতকারী, করাঘাতকারীটি কি, করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? সাত নম্বর ইয়াউমুল ফাসল। ইয়াউমুল ফাসল অর্থ ফয়সলা করার দিন। আল ফাসল অর্থ যখন সমস্ত বিবাদের, সমস্ত বিরোধের মীমাংসা হয়ে যাবে, মিটমাট হয়ে যাবে, অর্থাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিচার করবেন যা সে করেছে অথবা বলেছে, প্রত্যেকটি বিষয়ের ফয়সলা করার দিন ইয়াউমুল ফাসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন, হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন।
এটা বিচারের দিন, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। আট নম্বর ইয়াউমুল হাসর। ইয়াউমুল হাসরা এর অর্থ হচ্ছে অনুশোচনার দিবস। বিচারের দিনটিতে অনেক অনুশোচনা হবে। কাফেররা অনুশোচনা করবে কারণ তারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেনি, অন্যদিকে মুসলিমরা অনুশোচনা করবে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলেনি, যথেষ্ট পরিমাণ সৎকর্ম করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা।
জালেমরা সেদিন নিজের হস্ত, আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। কাফিরদের অনুশোচনা এত তীব্র হবে যে সেদিন তারা নিজেদের নখ নয় বরং নিজেদের হাত কামড়াতে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন,
ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন।
আপনি তাদেরকে পরিতাপের দিবস ইয়াউমুল হাসরা সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সমস্ত ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা অসাবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না। নয় নম্বর কিয়ামত দিবসের নাম, বিচারের দিবসের নাম ইয়াউমুল হিসাব। ইয়াউমুল হিসাবের অর্থ হিসাব গ্রহণের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وَقَالَ مُوسَى إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ مِنْ كُلِّ مُتَكَبِّرٍ لَا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ।
মূসা বলল, যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার এবং তোমার পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি। দশ নম্বর আল ওয়াকিয়া। আল ওয়াকিয়া অর্থ গুরুত্বপূর্ণ ঘটনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এগারো নম্বর আল হাক্কা। আল হাক এর অর্থ অনিবার্য সত্য অথবা যে সত্যকে এড়ানো যায় না অথবা বাস্তব। আল সুবহানাহু ওয়া বলেন,
আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়ামা আদরাকা মাল হাক্কাহ।
সুনিশ্চিত বিষয়, সুনিশ্চিত বিষয়টি কি এবং আপনি কি জানেন সেই সুনিশ্চিত বা অনিবার্য সত্য বিষয়টি কি। ১২ নম্বর, ইয়ামুল তালাক। ইয়ামুল তালাক অর্থ সাক্ষাৎ করার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
রাফিউদ দারাজাতি যুল আরশি ইউলকি রূহা মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি লিউনযিরা ইয়াউমাত তালাক।
তিনি উচ্চ মর্যাদার অধিকারী, আরশের মালিক, তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়াদি তিনি নাজিল করেন, যাতে সেই সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করতে পারেন। ইবনে কাসির রহিমাল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটিকে সাক্ষাতের দিন বা সাক্ষাতের দিবস বলা হয়, কারণ এই দিনে আদম তার সর্বশেষ সন্তানের সাথে সাক্ষাৎ করবেন। আদমের সকল সন্তান সেদিন সাক্ষাৎ করবেন একে অপরের সাথে। আল কাতাদা এবং আসসুদ্দি বলেন, এই দিনে দুনিয়ার সৃষ্টি সাক্ষাৎ করবেন আসমানের সৃষ্টির সাথে, এবং সৃষ্টিকর্তা সাক্ষাৎ করবেন তার সৃষ্টির সাথে। এবং মাইমুন ইবনে মাহরান বলেছেন, এই দিনে একজন জালিম ব্যক্তি, একজন অত্যাচারী ব্যক্তি সাক্ষাৎ করবেন অত্যাচারিত মজলুম ব্যক্তির সাথে। এটা ছিল ১২ নম্বর নাম ইয়ামুল তালাক, এবং ১৩ নম্বর নামটি হচ্ছে ইয়ামুল তানাত। ইয়ামুল তানাত অর্থ আহ্বান করার দিবস। হে আমার কওম, আমি তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকের এই দিনের আশঙ্কা করছি। এবং এটিকে এইরূপ নামকরণ করা হয়েছে কারণ এই দিনে অসংখ্য আহ্বান করা হবে, অনেককে ডাকা হবে। প্রথমে সবাইকে ডাকা হবে সমবেত হওয়ার জন্য। মজদুমরা ডাকবে জালিমদেরকে, জুলুমকারীদেরকে, এবং পূজারীরা ডাকবে তাদের মিথ্যা মাবুদদেরকে, যাদেরকে তারা পূজা করেছিল। এবং কিয়ামত দিবসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল হিসাব, এবং সেদিন এই পর্যায়গুলো ধাপে ধাপে আসতে থাকবে। শুরুতেই মহাবিশ্বের পরিবর্তন ঘটবে, বিচারের ময়দানে মানুষকে সমবেত করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়টি হচ্ছে সমস্ত মানুষদের সমাবেশ, এরপর হাসর, এবং এরপর হবে শাফায়াত, এবং এরপর হবে হিসাব, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিয়ামত দিবসের প্রধান অংশ। এবং সেই জন্যই কিয়ামত দিবস হবে, যাতে মানুষদেরকে তাদের কৃতকর্মের হিসাব নিকাশ করা যায় এবং তাদেরকে জান্নাত কিংবা জাহান্নামে অধিবাসী হিসেবে পৃথক করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়াল মাররা বাল জাআমতুম আন লান নাজআল লাকুম মাউইদা।
তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছো যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, না তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না। এবং বিচার দিবসের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন বা মূলনীতি রয়েছে, সেই মূলনীতিগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে আল আদল বা ন্যায়পরায়ণতা। বিচার দিবস হচ্ছে এমন একটি দিন যেদিন সবগুলো বিষয়ের সুষ্ঠু এবং ন্যায় বিচার করা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নামের মধ্যে একটি নাম হচ্ছে আল আদল, বা তিনি ন্যায়পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি অবিচার করবেন না, তিনি প্রত্যেককে তার পাওনা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুযলামুন।
ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না। এই বিচারের মাপকাঠি অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটাই দিবেন যেটা আপনার প্রাপ্য, এমনকি যদি তার শস্য দানা পরিমাণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাআফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা।
নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গ আটকে রাখেন না, আর যদি তার সৎকর্ম হয় তাহলে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল পরিমাণ সওয়াব দান করেন। লুকমান আলাইহিসসালাম তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় বলেছেন,
ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ ইয়াবুনাইয়া,
হে বৎস, হে বাছা, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় এবং এরপর সেটা যদি থাকে কোনো একটি পাথরের মধ্যে, প্রস্তর গর্ভে, অথবা আসমানে, আকাশে, অথবা ভূগর্ভে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ গোপন সম্পর্কে জানেন, প্রকাশ্য সম্পর্কে জানেন, তিনি সব কিছুর খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ফামান ইয়ামাল মিসকালা যারওয়াতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়ামাল মিসকালা যারওয়াতিন শাররান ইয়ারাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সেটাও দেখতে পাবে। এবং লুকমান আলাইহিস সালাম তার পুত্রের প্রতি প্রথম উপদেশটি ছিল লা তুশরিক বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করো না। এবং এরপর দ্বিতীয় উপদেশ ছিল পিতামাতার প্রতি সদয় হও, দয়াশীল হও। এবং পরবর্তী আমরা দেখতে পাই যে তিনি সালাহর প্রতি উপদেশ দিলেন, সালাহ আদায়ের প্রতি যত্নবান হওয়ার জন্য উপদেশ দিলেন। কিন্তু এর পূর্বে যে উপদেশটি তিনি দিয়েছিলেন, সালাহ আদায় করার পূর্বে যে উপদেশটি দিয়েছিলেন, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা হচ্ছে যে তিনি চেয়েছিলেন তার সন্তানদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুরাকাবা সম্পর্কে একটি ধারণা লাভ হোক এবং তারা বুঝতে পারুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মুহূর্তে প্রতিটি মানুষকে লক্ষ্য করছেন। অর্থাৎ ছোট কিংবা বড়, অনুপরিমাণ সৎকর্ম কিংবা অনুপরিমাণ অসৎকর্ম, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ সম্পর্কে সচেতনতা। আমাদের উচিত অভিভাবক হিসেবে যখন আমরা সন্তানদের বিভিন্ন বিষয়ে লক্ষ্য রাখি এবং তাদের যত্ন নেই, একই সাথে সন্তানদের হৃদয়ে এই বিশ্বাসকে ধীরে ধীরে জাগিয়ে দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা তাদেরকে লক্ষ্য রাখছেন। অভিভাবক হিসেবে আমরা যতই চেষ্টা করি না কেন সন্তানদের গতিবিধি লক্ষ্য করার জন্য, তারা কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সাথে মেলামেশা করছে, আমরা কখনোই এই ক্ষেত্রে পরিপূর্ণভাবে সফল হব না। কেননা আমাদের ক্ষমতা সীমিত, আমাদের দৃষ্টিশক্তি সীমিত, আমাদের শ্রবণ শক্তি সীমিত, চিন্তা করার ক্ষমতাও সীমিত। কাজেই অভিভাবক হিসেবে সর্বোত্তম যে কাজটি আমরা করতে পারি সন্তানদের জন্য, সেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সচেতনতাকে জাগিয়ে তোলা, আল্লাহর ভয়কে তাদের মধ্যে জাগিয়ে তোলা। এটাই হচ্ছে সর্বোত্তম উপায় যা তাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করবে। এবং যদি তাদের মধ্যে এই গুণটি তৈরি হয়, তাহলে একজন অভিভাবক আশেপাশে না থাকলেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সচেতন থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভয় করবে, শাস্তির ব্যাপারে তারা ভয় করবে। সন্তানরা আমাদেরকে ভয় করবে, পিতামাতাকে ভয় করবে, এমন মনোভাব গড়ে তোলা সঠিক উপায় নয়। কেননা আমরা সবসময় তাদের সাথে থাকতে পারবো না, যখন আমরা তাদের সাথে থাকবো না তখন কেন তারা আমাদেরকে ভয় করবে। কাজেই আমরা যদি তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে জাগিয়ে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে সচেতনতাকে তৈরি করে দিতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী উপায়। তারা জানবে যে তারা যেখানেই থাকুক না কেন আল্লাহ সবসময় তাদেরকে দেখছেন। এবং লুকমান আলাইহিসসালামের আরেকটি বক্তব্য আছে, তার আরেকটি কথা আছে যে তিনি তার পুত্রকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে বাছা, তুমি যদি পাপ কাজ করতে চাও এগিয়ে যাও, সেটা করো, পাপ কাজ করতে যাও সেটা করো, কিন্তু কাজটি এমন কোথাও করবে যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবেন না। মুরাকাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী উদাহরণ যে তুমি যদি পাপ কাজটি করতে চাও তাহলে সেটি করো, কিন্তু কাজটি এমন কোথাও করবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতে পাবেন না। অর্থাৎ অন্য কথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে দেখছেন, এই বিষয়টিকে তিনি তার পুত্রের মধ্যে জাগিয়ে তুললেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজকর্ম দেখছেন, এই বিশ্বাস নিজেদের মধ্যে গড়ে তোলা পাপ কাজের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা জানি ইহসান হলো আল্লাহর ইবাদত এমনভাবে করা যাতে আমরা তাকে দেখছি, আর যদি আমরা তাকে নাও দেখতে পাই তিনি অবশ্যই আমাদেরকে দেখছেন। দুই নম্বর মূলনীতি বিচার দিবসের, সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব জবাবদিহিতা করতে হবে। একজন ব্যক্তি দুনিয়াতে যা করে এসেছে তার জন্য সে একাই দায়ী, অন্য কে কী করলো তার জন্য সেই ব্যক্তি দায়ী নয়। আপনাকে প্রশ্ন করা হবে শুধুমাত্র আপনি দুনিয়াতে যা করেছেন তার হিসাব দেওয়ার জন্য, অন্য কেউ কী করলো তার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে না। অথচ আমরা যদি খ্রিস্টান ধর্মের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই তাদের মধ্যে তারা একটি ভ্রান্ত আকিদা বা বিশ্বাসকে লালন করে, সেটা হচ্ছে অরিজিনাল সিন বা আদি পাপ, এই পাপটি অন্য কেউ করেছিল এবং তারা এটাকে আদম আলাইহিসসালামের উপরে আরোপিত করেছে। খ্রিস্টান ধর্ম মতে আদম হাজার হাজার বছর আগে যে পাপটি সংঘটিত করেছে তাদের মতে তার জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, গুনাহটি আমাদের দ্বারা সংঘটিত হয়নি বরং আদমের দ্বারা সংঘটিত হয়েছিল। অথচ খ্রিস্টানরা বলছে যে এটার জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আবার দেখুন, এই পাপের জন্য প্রায়শ্চিত্ত কারা করবে? গুনাহ করলেন আদম, জবাবদিহিতা করতে হবে আমাদেরকে, অথচ প্রায়শ্চিত্ত করবেন ভিন্ন আরেকজন ব্যক্তি, আমরা নই ঈসা আলাইহিসসালাম, তিনি আমাদের হয়ে এই পাপের প্রায়শ্চিত্ত করবেন। এটা হচ্ছে খ্রিস্টানদের একটি ভ্রান্ত বিশ্বাস, এটা সাধারণ বিবেকের পরিপন্থী। কেন একজন নিষ্পাপ ব্যক্তি ঈসা আলাইহিসসালামকে অন্য আরেকজন ব্যক্তির পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, যে সমস্ত পাপের জন্য আবার জবাবদিহিতা করতে হবে সাধারণ মানুষকে? এটা সম্পূর্ণভাবে ন্যায় বিচারের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়ী করবেন আমাদের নিজেদের কৃতকর্মের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে
বলছেন, মান ইহতাদা ফা ইন্নামা ইহতাদি লিনাফসিহি ওয়া মান যাল্লা ফা ইন্নামা ইয়াযিল্লু আলাইহা ওয়া লা তাযিরু ওয়াযিরাতু উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা।
যে কেউ সৎ পথে চলে তার নিজের মঙ্গলের জন্যই সে সৎ পথে চলে, আর যে পথভ্রষ্ট হয় তারা নিজেদের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয়। কেউ অপরের বোঝা বহন করবে না, কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। এবং এখানে লক্ষণীয় যে আপনি একজন মুসলিম হওয়ার মাধ্যমে কাউকে কোনো অনুগ্রহ বা ফেভার করছেন না, বরঞ্চ যে ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয়েছে সে নিজের ভালোর জন্যই হেদায়ত প্রাপ্ত হয়েছে। আপনি কাউকে অনুগ্রহ করে মসজিদে সালাত আদায় করতে যাচ্ছেন না, এটা কারোর জন্য করা কোনো অনুগ্রহ নয়, বরং আমাদের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও কোনো অনুগ্রহ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অভাবমুক্ত, তিনি হচ্ছেন চিরপ্রশংসিত, সমস্ত অভাবমুক্ত। বরঞ্চ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছি নিজেদের ভালোর জন্যই, নিজেদের প্রয়োজন পূরণের জন্যই। একইভাবে আমরা যদি পথভ্রষ্ট হই, এটা শুধুমাত্র আমাদের জন্যই ক্ষতিকর হবে। অর্থাৎ নিজের কৃতকর্মের দায়বদ্ধতা নিজের, এই বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনীত নতুন কোনো বার্তা নয়, বরং এই বার্তা ছিল পূর্বের সকল নবী রাসূলদের, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ, আদম, সকলের বার্তা ছিল এটা। প্রত্যেক ব্যক্তিকে তার নিজের কৃতকর্মের জন্য দায়ী থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন, আম লাম ইউনাব্বা বিমা ফি সুহফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লা তাযির ওয়াযিরাতু ওয়াযরা উখরা وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى।
তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল? কিতাবে এটাই আছে যে কোনো ব্যক্তি কারো গোনা নিজে বহন করবে না, এবং মানুষ তাই পায় যা সে করে, তার কর্ম শীঘ্রই দেখা হবে, অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এখানে উল্লেখ করা হচ্ছে যে কোনো ব্যক্তি কারো গোনা নিজে বহন করবে না, এবং মানুষ তাই পায় যা সে করে, তার কর্ম শীঘ্রই দেখা হবে এবং এরপর তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। এখানে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব কৃতকর্মের জন্য দায়ী দায়িত্ব স্বীকার করতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। অথচ আমরা যদি কোরআনের অন্য কিছু আয়াত দেখি হয়তো আমাদের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হতে পারে। উদাহরণস্বরূপ অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা নিজেদের পাপের ভার এবং তার সাথে আরও কিছু পাপের ভার বহন করবে, সূরা আল আনকাবুতের আয়াত। এই আয়াতে বলা হচ্ছে যে তারা নিজেদের পাপের ভার বহন করবে এবং একই সাথে আরও কিছু পাপের ভারকে বহন করবে। কাজেই এটা পরস্পর বিরোধপূর্ণ আমাদের কাছে মনে হতে পারে যে প্রত্যেককে তার নিজের পাপের বোঝা বহন করতে হবে, একই সাথে আরও কিছু পাপের বোঝা বহন করতে হবে। অথচ এই অসঙ্গতির উত্তর আমরা পাই এই আয়াতের বাকি অংশে,
ওয়ালা ইয়াহমিলুন আসকালাহুম ওয়া আসকালান মা আসকালিহিম ওয়ালা ইউসআলুন ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্য তারা যেসব মিথ্যা কথা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তারা নিজেদের পাপের ভার এবং তার সাথে আরও কিছু পাপের ভার বহন করবে, অবশ্য তারা যেসব মিথ্যা কথা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু লোক তারা মিথ্যা কথা প্রচার করত এবং অন্যান্য লোকেরা তাদের সেই মিথ্যা সংবাদকে অনুসরণ করত, সুতরাং তারা ওই সকল লোকদের পাপের বোঝা বহন করবে যারা তাদের মিথ্যা কথাগুলোকে অনুসরণ করেছে। এটা সত্য যে আপনি কেবল আপনার নিজের পাপের বোঝাই বহন করবেন, কিন্তু আপনার কারণে অন্যের করা পাপের বোঝার জন্য আপনিই দায়ী। এর মানে এই নয় যে ওই সকল মানুষ তাদের পাপের বোঝা বহন করা থেকে মুক্ত হয়ে যাবে, বরং তারাও তাদের পাপের বোঝাকে বহন করবে। আপনি যদি অন্য মানুষের করা পাঁচটি গুনাহের জন্য কারণ হয়ে থাকেন, আপনার কারণে অন্য মানুষেরা পাঁচটি গুনাহ করলো, তাহলে যারা ওই সমস্ত গুনাহের কাজগুলো করেছে তারা নিজেরা ওই সমস্ত পাপ কাজগুলোর জন্য দায়ী থাকবে একই সাথে আপনিও ওই পাপ কাজগুলোর বোঝা বহন করবেন, কেননা আপনার জন্যই লোকেরা ওই সমস্ত গুনাহের কাজগুলো করেছিল। এবং আগেই বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ একটি ভালো কাজের প্রচলন করবে মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত, সে তাদের সকলের পুরস্কারের সমান পুরস্কার, সমান সওয়াব লাভ করবে যারা ওই ভালো কাজকে অনুসরণ করবে। এবং যে কেউ একটি খারাপ কাজের প্রচলন করবে মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত, সে তাদের সকলের গুনাহের সমান গুনাহ কামাই করবে যারা ওই খারাপ কাজটি, গুনাহের কাজটি সংঘটিত করবে। সুতরাং আলেমগণ বলছেন যে একজন লোকের জন্য এটাই যথেষ্ট যে একজন লোক একটি খারাপ কাজ গোপনে না করে জনসম্মুখে করলো এবং লোকেরা তার দেখা দেখি সেই খারাপ কাজটিকে করলো এবং তাকে অনুসরণ করলো। একজন লোকের ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে খুন করা হবে, সকল খুনের একটা অংশ বহন করবে সে যে সর্বপ্রথম পৃথিবীতে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার প্রচলন করা হয়েছে, এবং এটা ছিল আদম আলাইসাল্লামের পুত্র কাবিল, যে তার ভাই হাবিলকে হত্যা করেছিল। এবং এ কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে খুন করা হবে, তারা প্রত্যেকেই কাবিলের শুরু করা খারাপ কাজটিকে অনুসরণ করছে, হত্যা করা। এবং এ কারণে তাদের সকলের গুনাহের ভার কাবিলের উপর এসে পড়বে, কেননা সর্বপ্রথম সেই এই কাজটি করার উপায় মানুষের মধ্যে দেখিয়ে দিয়েছে, এবং প্রত্যেকে যারা তাকে অনুসরণ করেছে তারাও তাদের নিজের গুনাহের জন্য দায়ী থাকবে। তিন নম্বর মূলনীতি হচ্ছে, বিচার দিবসের প্রত্যেক মানুষের কৃতকর্মগুলোকে সামনে আনা হবে, পেশ করা হবে, উপস্থাপন করা হবে। বিচার দিবসে আপনার সকল কৃতকর্ম, আপনার সমস্ত কাজ আপনার সামনে উপস্থাপন করা হবে, আপনি যা করেছেন আপনি সব কিছু দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে। এই কৃতকর্মসমূহ, আমলসমূহ একটি কিতাব বা বই আকারে উপস্থাপন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا।
আমি প্রত্যেক মানুষের আমলকে, কর্মকে তার গ্রীবালগ্ন করে রেখেছি বা তার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছি। কিয়ামতের দিন তাকে বের করে দেখাবো একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে। বলা হবে, পাঠ করো, পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। সকল কর্মের বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ করা থাকবে, কিছুই বাদ পড়বে না। আপনার জীবনের প্রতিটি মুহূর্তের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এবং বিচার দিবস 50,000 বছর সমান পরিমাণ দীর্ঘায়িত হওয়ার ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াউদিআল
কিতাব وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا।
আর আমলনামা সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবেন। তারা বলতে থাকবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না। গুনাহগার বান্দারা তাদের পাপে পরিপূর্ণ এই বিশাল বই দেখে বেপরোয়া হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া এবং ক্ষমাস্বরূপ, আমাদের গুনাহগুলোকে বৃদ্ধি করবেন না, কিন্তু আমাদের নেক আমল সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইয়ুযলামুন।
যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তিই পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি নেক আমল সমূহকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেবেন, এবং এটা হচ্ছে সর্বনিম্ন। সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই একদিকে যখন আমরা বিচার দিবসের বিভিন্ন ভয়াবহতা নিয়ে আলোচনা করছি, কঠিন একটি দিন, শাস্তি, আতঙ্ক এবং মানুষ পেরেশানির মধ্যে থাকবে, অপরদিকে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তার বান্দাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন এবং তাদেরকে সাহায্য করছেন। একজন ব্যক্তি একটা সৎ কাজ করলো, অথচ বিনিময়ে সে দশ গুণ পাচ্ছে। বিপরীতভাবে সে একটা মন্দ কাজ করলো, এর জন্য তার আমলনামায় একটি মাত্র গুণা লিপিবদ্ধ করা হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদারতা এবং দয়াকে আমাদের সামনে ফুটিয়ে তোলে। একই সাথে সেই বিচারের দিনের কঠিন পরিস্থিতি আসলে এটাই আমাদের সামনে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি এবং করুণা, ক্ষমা এবং আজাব উভয়ে সম্পূর্ণরূপে ভারসাম্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি অবিচার বা জুলুম করবেন না। প্রত্যেক মানুষ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে সেটা তার নিজের আমলের কারণেই, এবং যে সমস্ত আমলকে দশ গুণ পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হবে সেই সমস্ত আমলগুলো কি কি, এমনকি কিছু কিছু আমল রয়েছে যেগুলো দশ গুণের থেকেও বেশি বাড়িয়ে দেওয়া হয়, এমন কিছু নেক আমলও রয়েছে। যেমন আমরা জানি যে কোরআনের প্রতিটি হরফের জন্য, প্রতিটি অক্ষরের জন্য দশটি করে নেকি রয়েছে, এবং তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলিফ লাম মিম এই তিনটি মিলে একটি অক্ষর নয়, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত আরেকটি হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি স্বভাব যে কোনো মুসলিম আয়ত্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে, যা খুবই সহজ কিন্তু তার উপর আমলকারীর সংখ্যা খুব কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত সালাত এবং প্রত্যেক সালাতের পর দশ বার তাসবিহ, দশ বার তাহমিদ এবং দশ বার তাকবীর বলবে। এভাবে মুখে 150 বার উচ্চারণ করা হবে, কিন্তু মিজানে তার ওজন হবে 150×10 বা 1500। এবং সাহাবি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত দিয়ে গুনতে দেখি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যখন তোমাদের কেউ শয়ন করবে, বিছানায় যাবে, 33 বার তাসবিহ পড়বে, 33 বার তাহমিদ পড়বে এবং 34 বার তাকবীর পড়বে। এভাবে মুখে 100 বার হলেও মিজানে তার ওজন হবে 100×10 বা 1000 বার। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কে আছে যে দিনে 2500 পাপ করে? তাকে বলা হলো তাহলে আমরা কেন এগুলো পড়ব না? তিনি বললেন তোমাদের কেউ যখন সালাতে থাকে তখন শয়তান আগমন করে বলে, শয়তান তার কাছে এসে বলে এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, এবং ঘুমের সময় আসলে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এবং ইবনে মাজাতে এভাবে বর্ণিত হয়েছে হাদিসটি যে শয়তান তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে অবশেষে সে ঘুমিয়ে যায়। এবং বর্তমানে মসজিদে এই বিষয়টি অত্যন্ত বাস্তব হিসেবে আমরা দেখতে পাই। ইমামের সালাত শেষ করার পর খুব কম লোকই বসে জিকির করে। এছাড়া আরও কিছু জিকির আছে, যেমন আয়াতুল কুরসি এবং ফালাক, নাস, ইখলাস এই সমস্ত সূরাসমূহ, এবং সালাতের শেষে নির্দিষ্ট কিছু জিকিরও রয়েছে। এবং সালাত শেষে এই সমস্ত জিকিরগুলো করা বেশ সহজ, এবং এগুলো সহজ বলেই আমরা তুচ্ছ জ্ঞান করি, অবহেলা করি, কিন্তু এই আমলগুলো মোটেও তুচ্ছ নয়। এই সমস্ত সহজ জিকিরগুলোর মাধ্যমে আমাদের পক্ষে দিনে 2500 নেকি অর্জন করা সম্ভব। এবং নেকি বৃদ্ধির আরেকটি উদাহরণ হচ্ছে সালাত। আমরা জানি যে মূলত আমাদের উপর প্রাথমিকভাবে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। মূসা আলাইহিস সালামের অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতের বিধান কমিয়ে আনতে আনতে শেষ পর্যন্ত তা 5 ওয়াক্ত পরিমাণ স্থির হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে তোমাদের যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ সওয়াবই লাভ করবে, অর্থাৎ 5×10 বা 5×10=50, 10 গুণ পরিমাণ আমলকে বর্ধিত করে দেওয়া হবে। এবং যে সকল আমল আরও বেশি বৃদ্ধি করা হবে এর মধ্যে এক নম্বর আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মি'আতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা
যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞানী, অর্থাৎ প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে এবং এই ধরনের শীষের সংখ্যা হচ্ছে 7টি, অর্থাৎ সর্বমোট পুরস্কার হলো 700। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি যাকে ইচ্ছা তার এই পুরস্কারকে বৃদ্ধি করে দিতে পারেন, কাজেই সেই ক্ষেত্রে আরও বেশি পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হজ কিংবা জিহাদে 1 দিরহাম খরচ করা হলে তা 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। অর্থাৎ এটা আমরা দেখতে পাই ব্যবসায়িক হিসাবে সম্পদের উপরে প্রায় 70,000% পরিমাণ বৃদ্ধি। 70,000% পরিমাণ লাভ। পৃথিবীর কোন ব্যবসা এত বেশি মুনাফা দিতে পারে? কোনো ক্ষেত্রেই পারে না। এবং এই পুরস্কার এমন নয়, দুনিয়ার ব্যবসার মতো নয় যা কখনো উঠানামা করবে, বরং এর পরিপূর্ণ নিশ্চয়তা রয়েছে এটা আপনি ইনশাআল্লাহ তাআলা পাবেনই। অর্থনৈতিক মন্দা হোক বা চাঙ্গা হোক, যেটাই হোক না কেন, এই বিনিয়োগের বাজারে তার কোনো প্রভাব নেই, কেননা এর নিশ্চয়তা দানকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হজের সময় যদি কেউ $3,000 খরচ করে হজ করতে যায়, তাহলে 700 গুণ বৃদ্ধি পেয়ে এই অর্থের পরিমাণ দাঁড়াবে $21,00,000, অর্থাৎ এই প্রাপ্তি হচ্ছে প্রায় $2,000,000 থেকেও বেশি, এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতা, দানশীলতা এবং উদারতা। এবং আরও সওয়াবের কাজসমূহের মধ্যে রয়েছে সবর এবং সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব,
যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত, যারা সবরকারী তারা তাদের পুরস্কারকে পায় অগণিত। এক্ষেত্রেও পুরস্কার সীমাহীন, ধৈর্য ধারণের ক্ষেত্রেও পুরস্কার রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমলকে বৃদ্ধি করে দেওয়া হবে, প্রতিটি নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পরিমাণ বৃদ্ধি করা হবে। মহিমান্বিত এবং মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিয়াম আমার জন্য তারা ক্ষুধার্ত এবং ধৈর্যশীল ছিল, আমি নিজেই তার প্রতিদান দেব। এবং এই হাদিসগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদারতা, বদান্যতা, এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ও খারাপ আমল লিপিবদ্ধ করে রাখার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, এবং তিনি ফেরেশতাদেরকে শিখিয়েছেন কিভাবে এই আমলগুলোকে লিপিবদ্ধ করতে হবে। কোনো বান্দা যদি কোনো একটি ভালো কাজের নিয়ত করে কিন্তু সে তা করতে পারেনি, ভালো কাজের নিয়ত করলো কিন্তু সে তা করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কাজের করার সমান প্রতিদান দিয়ে দিবেন। এবং যদি সে ভালো কাজের নিয়ত করে এবং সে তা করে, ভালো কাজের নিয়ত করে এবং বাস্তবেও সেটাকে সংঘটিত করে, তাহলে তার জন্য 10 গুণ থেকে 700 গুণ কিংবা তার থেকেও বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিবেন। এবং যদি কোনো বান্দা খারাপ কাজ করার নিয়ত করে এবং সে যদি তা থেকে বিরত থাকে, খারাপ কাজ করার নিয়ত করলো এবং তা থেকে বিরত থাকলো, তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করা হবে। আর যদি সে খারাপ কাজের নিয়ত করে এবং সেই খারাপ কাজটি করেই ফেলে, তাহলে তার জন্য শুধুমাত্র একটি গুণাই লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ সওয়াবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ভালো কাজের জন্য 10 গুণ পর্যন্ত কিংবা এর থেকেও বেশি 700 গুণ বা তার থেকেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করছেন, অথচ গুনাহের ক্ষেত্রে একটি গুনাহের জন্য একটি শাস্তি বা একটি খারাপ কাজ লিপিবদ্ধ করা হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম দয়া, করুণা এবং উদারতাকে স্পষ্ট করে তোলে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানুভবতা এবং দয়া দাক্ষিণ্যের আরেকটি উদাহরণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখরা ওয়ালা ইয়াকুতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا।
এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, এই তিনটি ক্যাটাগরি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই কাজগুলো করে তারা শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং সেখানে তারা লাঞ্ছিত অবস্থায় চিরদিন বসবাস করবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বড় বড় গুনাহের কথা বলেছেন এবং উল্লেখ করেছেন তাদের জন্য নির্ধারিত নির্মম শাস্তির কথা, তবে তওবাকারীরা বাদে। কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যদি কোনো গুনাহগার বান্দা তওবা করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল তার গুনাহগুলোকে মুছেই দিবেন না, বরং তাদের গুনাহগুলোকে নেক আমলে রূপান্তরিত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গাফুরুর রহিম, ক্ষমাশীল, করুণাময়, সুবহানাল্লাহ। এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি এবং জাহান্নাম থেকে বের হয়ে আসা সর্বশেষ ব্যক্তি সম্পর্কে আমি জানি, কিয়ামতের দিন তাকে আল্লাহর সম্মুখে উপস্থিত করা হবে, বলা হবে এ ব্যক্তির সমস্ত ছোট ছোট গুনাহগুলো তার সামনে উপস্থিত করো এবং তার বড় বড় গুনাহগুলোকে তুলে নাও বা গোপন রাখো। অতঃপর সেই ব্যক্তির সামনে যখন আমলনামাগুলো পেশ করা হবে, ছোট ছোট গুণাগুলো তার সামনে উপস্থিত করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কি অমুক দিন এই এই গুণাটি সংঘটিত করেছিলে? সে বাধ্য হয়ে বলবে হ্যাঁ, তার অস্বীকার করার কোনো উপায় থাকবে না। এবং এভাবে একটির পর একটি গুণাকে যখন তার সামনে নিয়ে আসা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে, সে এর জন্য ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে পড়বে। সে মনে করবে আমি তো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছি। অতঃপর তাকে বলা হবে, যাও, তোমার প্রত্যেকটি গুনাহের স্থলে, প্রত্যেকটি গুনাহের বদলে তোমাকে নেকি দেওয়া হলো। এই বিষয়টি দেখে তার অন্তরে বিরাট আশার সঞ্চার হবে এবং তখন সে বলবে, হে পরওয়ারদিগার, হে আল্লাহ, আমি তো আরও কিছু খারাপ কাজ করেছিলাম যেগুলো আজ এখানে দেখতে পাচ্ছি না, আমি তো আরও কিছু কাজ করেছিলাম যেগুলো আজ এখানে অনুপস্থিত। এবং আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, এই সময়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছিলেন কারণ ওই ব্যক্তি আল্লাহর উদারতা এবং বদানতা দেখে নিজের যে সমস্ত গুণাগুলোকে, বড় গুণাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করে রেখেছিলেন, সেগুলোকে সে নিজে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করছিল যেন এর বদলে সে নেকি লাভ করতে পারে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদারতার একটি অসাধারণ উদাহরণ। এবং বিচার দিবসের অন্যতম আরেকটি মূলনীতি হচ্ছে বিচারের জন্য সাক্ষী উপস্থাপন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে দল বা গোষ্ঠী হিসেবে সাক্ষীকে জড়ো করবেন। আল্লাহর সামনে এই উম্মাকে, মুসলিম উম্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অন্যান্য জাতিদের জন্য সাক্ষী হিসেবে পেশ করা হবে। এবং আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাক্ষী জড়ো করবেন। আমাদের প্রত্যেকের জন্য সাক্ষী আমরা নিজেরাই, আমাদের হাত, পা এবং জিহ্বা আমাদের কৃতকর্মের সাক্ষী হবে। প্রথমে নিজেদের বিরুদ্ধে সাক্ষীকে উপস্থাপন করা হবে, এরপর প্রতিটি জাতির জন্য সাক্ষী হাজির করা হবে। নূহ আলাইহিসসালাম তার জাতির জন্য তিনি সাক্ষী দিবেন, তিনি তার জাতির নবী। তিনি বলবেন যে তিনি তার জাতিকে সেই সত্য জানিয়েছিলেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অবতীর্ণ করেছিলেন, কিন্তু তার জাতির লোকেরা সেটাকে প্রত্যাখ্যান করেছে। এবং আবু সাদ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ এবং তার জাতি বিচার দিবসে উপস্থিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে জিজ্ঞাসা করবেন, তুমি কি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছিলে? তিনি বলবেন, হ্যাঁ আমার রব। তিনি বলবেন, আমি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিসসালামের জাতিকে জিজ্ঞাসা করবেন, তোমরা বলো, নূহ কি তোমাদের কাছে সত্য পৌঁছে দিয়েছিল? তারা বলবে, না, আমাদের নিকট কোনো নবী আসেনি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে জিজ্ঞাসা করবেন, তোমার এই কাজের সাক্ষী আজকে কে হবে? যখন তার জাতির লোকেরা অস্বীকার করলো যে নবী নূহ আলাইহিসসালাম তাদের নিকট কোনো সত্য বা দাওয়াত পৌঁছে দেননি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে জিজ্ঞেস করবেন যে তোমার এই কর্মের সাক্ষী কে? এবং নূহ আলাইহিসসালাম জবাবে বলবেন, মুহাম্মাদ এবং তার উম্মত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার উম্মত তার জন্য সাক্ষী হব। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতের ব্যাখ্যা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়ায়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা।
এমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষীদাতা হও মানব মণ্ডলীর জন্য। নূহ আলাইহিসসালামের জাতি এই মুসলিম উম্মাহকে জিজ্ঞাসা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহকে জিজ্ঞাসা করবে যে তোমরা কিভাবে জানলে, অথচ তোমরা তো আমাদের সময়ে ছিলে না, যে নূহ আলাইহিসসালাম আমাদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিল কিনা এই তথ্য তোমরা কিভাবে লাভ করতে পারলে, তোমরা তো সেই সময় ছিলে না। এবং তখন মুসলিমরা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি কিতাব নাজিল করেছিলেন, আল কুরআন, এবং এরপর আল্লাহর নির্দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সাক্ষীদাতা হবেন, তিনি আমাদের জন্য সাক্ষী হবেন। এবং আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে বলছেন, এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য এবং যাতে রাসূল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। বিচার দিবসের আরেকটি পর্যায় হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হবে। বিচার দিবসে বান্দাদেরকে সাধারণ নীতি হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। কিছু বান্দাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিপরীত দিকে কিছু বান্দাদেরকে মোটেও এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে না, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না। এবং যাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না তারা হচ্ছেন ইমানের সর্বোচ্চ পর্যায়ে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং তারা কোনো ধরনের জিজ্ঞাসাবাদ ব্যতীতই জান্নাতে প্রবেশ করবেন। তাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। এবং এই উম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মার 70,000 লোক বিনা জিজ্ঞাসাবাদে, বিনা সওয়ালে জান্নাতে প্রবেশ করবেন। এবং যখনই কোনো একজন ব্যক্তিকে যত বেশি পরিমাণ প্রশ্ন করা হবে তার হিসাব তত বেশি ভয়ঙ্কর এবং কঠিন হবে এবং সে আজাবে পাকড়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা শাস্তিপ্রাপ্ত হবে। যদি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার মানে কিছু সমস্যা রয়ে গেছে, সব কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে কিন্তু জিজ্ঞাসাবাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে। সাধারণভাবে সব কিছুর বিষয়েই প্রশ্ন করা হবে, কিন্তু এর মধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে কুফর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া ক্বীলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনকুম আও ইয়ানতাসিরুন ফাকুবকিবু ফীহা হুম ওয়াল গাওুন ওয়া জুনুদু ইবলিস আজমাউন।
তাদেরকে বলা হবে, তারা কোথায়? তোমরা যাদের ইবাদত করতে আল্লাহর পরিবর্তে, তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারে, অথবা তারা কি প্রতিশোধ নিতে সক্ষম? অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধোমুখী করে, মুখ উপর করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে। এবং পাঁচটি প্রশ্ন রয়েছে, এমন পাঁচটি প্রশ্ন যা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে কোনো মানব সন্তান, কোনো আদমের সন্তান কিয়ামতের দিন তার নিজের পাকে নড়াতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে, এক নম্বর, জীবন সম্পর্কে, কি কাজে সে তার আয়ুকে শেষ করেছে। প্রশ্ন করা হবে, দুই নম্বর, তার যৌবন সম্পর্কে, কি কাজে সে তার যৌবনকে ব্যয় করেছে এবং নিজেকে বার্ধক্যে পৌঁছে দিয়েছে। তাকে প্রশ্ন করা হবে, তিন নম্বর, তার ধন সম্পদ সম্পর্কে, কিভাবে সে তা আয় করেছে, এবং চার নম্বর, কিভাবে কি কাজে তাকে ব্যয় করেছে। এবং প্রশ্ন করা হবে, পাঁচ নম্বর, তার ইলম অর্জন সম্পর্কে, সে যে ইলম অর্জন করেছে সে অনুযায়ী আমল করেছে কি করেনি। এই পাঁচটি প্রশ্ন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আর তিরমিজিতে বর্ণিত হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম প্রশ্নটি ছিল, আপনি কিভাবে আপনার জীবনকালকে অতিবাহিত করেছেন। এটা হচ্ছে এই জীবনের মূল্য, জীবনের সময়ের মূল্য। এবং সময় এটা একটা নিয়ামত, অবসর সময় আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, এবং এই সময়কে আমরা হেলাফেলায় কাটাতে পারি না। এই সময়কে আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। কাজেই সেই দিন, কিয়ামতের দিন, আমরা দেখতে পাবো এই সময় ধন সম্পত্তির চেয়েও বেশি মূল্যবান। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, কিভাবে আপনি আপনার যৌবনকে ব্যয় করেছেন। যৌবন এটাও একটি নিয়ামত এবং আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে দেওয়া একটি শক্তি, সামর্থ্য, এবং আপনি নিজে এই শক্তির উৎস নন। আপনার দেহ আপনার নিকট একটি আমানত স্বরূপ। কাজেই কিভাবে আপনি সেই দেহকে ব্যবহার করলেন। আপনি কি আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আপনার শক্তি সামর্থ্য ব্যয় করেছেন, নাকি আল্লাহ সুবহানাহু তাআলার বিরুদ্ধে অসন্তুষ্টি অর্জন করার জন্য এই দেহকে ব্যয় করেছেন, যৌবনকে ব্যয় করেছেন, সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। তৃতীয় এবং চতুর্থ এই দুইটি প্রশ্ন ছিল আপনার অর্থ সম্পদ নিয়ে। অন্যান্য বিষয়গুলো নিয়ে ছিল একটি করে প্রশ্ন, কিন্তু অর্থ সম্পদ নিয়ে ছিল দুইটি প্রশ্ন। সম্পদ নিয়ে আপনাকে দুইটি প্রশ্ন করা হবে, এক নম্বর, কিভাবে আপনি সম্পদকে উপার্জন করেছেন এবং কিভাবে তা খরচ করেছেন। আপনাকে প্রশ্ন করা হবে, আপনার উপার্জিত প্রতিটি টাকার জন্য, প্রতিটি পয়সার জন্য, প্রতিটি মুদ্রার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, কিভাবে আপনি প্রতিটি অর্থ উপার্জন করেছেন এবং কিভাবে প্রতিটি অর্থ মুদ্রা খরচ করেছেন। কাজেই এক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু ক্ষেত্রে অবৈধ কাজে এই সমস্ত অর্থ সম্পদকে ব্যয় করার থেকেও সারা জীবনে যদি কোনো একজন ব্যক্তি দারিদ্রতার কষাঘাতে থাকে, দারিদ্রতার পীড়ার সম্মুখীন হয়, এটাও তার জন্য উত্তম বিচার দিবসে একটি অবৈধ টাকার ভোগান্তির চেয়ে। প্রশ্ন করা মানেই হচ্ছে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তারা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে, এবং এটা বুখারীর হাদিস। কাজে এটা হচ্ছে অন্যতম একটি কারণ, যার কারণে অধিকাংশ ধনীদের তুলনায় গরিবরা জান্নাতে খুব সহজে প্রবেশ করবে। যদিও এমন অনেক ধনী ব্যক্তি রয়েছেন যারা গরিবদের তুলনায় অনেক উঁচু স্তরে জান্নাতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গরিব মুহাজিরিনগণ ধনীদের তুলনায় 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। এই হাদিসে বর্ণিত আছে যে তারা যখন জান্নাতের দরজার সামনে চলে আসবে, তখন জান্নাতের প্রহরী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, আরে তোমরা এখানে কেন, কীভাবে আসলে, তোমাদের কি জবাবদিহিতার সম্মুখীন হতে হয়নি? কারণ তখন হাশরের ময়দানে বিচার চলছে, আর এই সমস্ত ব্যক্তিরা বিচার শেষ হওয়ার আগেই ধনীদের 500 বছর পূর্বে এসে করা নাচ্ছে। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, তোমরা এখানে কেন, তোমাদের জবাবদিহিতা কোথায়? ওই সকল দরিদ্র ব্যক্তিরা জবাব দিবে, আমরা কিসের ব্যাপারে কৈফিয়ত দিব, আমাদের আবার কিসের জবাবদিহিতা, আমাদের কোনো সম্পত্তি ছিল না, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজেদের ঘাড়ে তরবারি বহন করেছি, জিহাদ করেছি। তাদের এই হিসাব সহজ হবে, যার কারণে এই সমস্ত ব্যক্তিরা, দরিদ্র মুহাজিরিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা হিজরত করেছেন, তারা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। অপরদিকে যদি কোনো একজন ব্যক্তি সম্পদশালী হয়, সম্পদ আল্লাহ সুবহানাহু তরফ থেকে একটি নিয়ামত, এবং সে যদি সঠিকভাবে এর হক আদায় করতে পারে তাহলে এর মাধ্যমে সে সেই সমস্ত দরিদ্রদের থেকেও উচ্চ স্তরের জান্নাত লাভ করতে পারবে। যেমন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি এই সম্পদের হক আদায় করেছেন যার কারণে তিনি সেই সমস্ত দরিদ্রদের থেকেও উচ্চ স্তরের জান্নাত লাভ করবেন। কাজেই সম্পদ আসলে একটা বেশ ভয়ঙ্কর বিষয়। এটা আমাদের জন্য জান্নাতের দরজাকে অবারিত করে দিতে পারে, খুলে দিতে পারে, আবার আমাদেরকে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরেও নিয়ে যেতে পারে। কাজেই সম্পদের জন্য আমাদেরকে কিভাবে আয় করছি, কিভাবে ব্যয় করছি, এর প্রতি উপযুক্ত মনোনিবেশ করতে হবে। এবং পঞ্চম প্রশ্নটি ছিল, আপনি আপনার ইলমকে কিভাবে ব্যবহার করেছেন, আপনার ইলমকে আপনি কি বাস্তবে চর্চা করেছেন নাকি কেবল শেখার উদ্দেশ্যে শিখলেন এবং তার মাধ্যমে লোকজনের কাছে প্রদর্শন করে রিয়া করে বেরিয়েছেন। যদি ইলমের ব্যবহার না করা হয়, প্রয়োগ না করা হয়, তাহলে সেই ইলম আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হবে। আমাদের অর্জিত ইলমের প্রয়োগ না করা, ব্যবহার না করা, এটা একটা বড় গুনাহ। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন।
হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। কাজেই আমরা যা বলি বা যা প্রচার করি তা আমাদের নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। এবং প্রশ্ন করা হবে কি আমাদের দিনে অন্যান্য নিয়ামত সম্পর্কে, যার মধ্যে রয়েছে বিলাসবহুল জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম।
এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। মুজাহিদ রাহিমাহুল্লাহর মতে, আপনি যা কিছু ভোগ করেছেন, নিয়ামত যা কিছু ভোগ করেছেন, তার সব কিছু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে, যা কিছু আপনার সম্পদ এবং আপনার দেহ, আপনার শক্তি সামর্থ্য, আপনার দেহ, এটা হচ্ছে নিয়ামত এবং এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন দুটি রহমত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তা হচ্ছে সুস্বাস্থ্য এবং ভালো কাজ করার জন্য অবসর সময়। অধিকাংশ মানুষ এই দুটি রহমতের ব্যাপারে, নিয়ামতের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা গাফিল অবস্থায় রয়েছে। কাজে এই দুটি রহমত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি অর্জনের জন্য এগুলো কখনোই ব্যয় করা উচিত নয়, কারণ এর জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং যাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তারা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী হাদিসে বলেছেন। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই প্রশ্ন করা হবে বিভিন্ন ওয়াদা সম্পর্কে, বিভিন্ন প্রতিশ্রুতি সম্পর্কে, প্রতিজ্ঞা সম্পর্কে, এবং সবচেয়ে বড় প্রতিজ্ঞা কী, সবচেয়ে বড় ওয়াদা কী, সবচেয়ে বড় প্রতিশ্রুতি কী। সবচেয়ে বড় প্রতিজ্ঞা হচ্ছে ইমানের প্রতিজ্ঞা, এবং এই প্রতিজ্ঞা, এই চুক্তি, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি আমরা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কিভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলাম? যখন একজন ব্যক্তি স্বাক্ষর প্রদান করে, দাবি করে সে একজন মুসলিম, তখন আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি চুক্তি স্বাক্ষর করছি। যখনই আমরা নিজেদেরকে মুসলিম কিংবা মুমিন হিসেবে দাবি করছি, তখনই আমরা সুনির্দিষ্ট কিছু বিধানের ব্যাপারে নিজেদের সম্মতি জ্ঞাপন করছি যে আমরা এই সমস্ত বিধানগুলোকে মেনে নিয়ে নিজেদেরকে মুসলিম হিসেবে উপস্থাপন করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চুক্তি স্বাক্ষর করলাম। কাজে এই সমস্ত ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা।
এবং অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং প্রশ্ন করা হবে, চার নম্বর ক্যাটাগরি প্রশ্ন করা হবে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং চিন্তা করার শক্তি সম্পর্কে। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং চিন্তা শক্তি। দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা, এবং শ্রবণশক্তি, শোনার ক্ষমতা, এর মাধ্যমে আমরা আমাদের চিন্তা শক্তির জন্য যাবতীয় তথ্যের যোগান দিয়ে থাকি। আমাদের অন্তর যা কিনা চিন্তা শক্তির ধারক বাহক, এই অন্তরকে যদি আমাদের দেহের কেন্দ্রবিন্দু হিসেবে ধরে নেওয়া হয় তাহলে এই অন্তরে কারা তথ্যের যোগান দিয়ে থাকে? দৃষ্টিশক্তি, দেখার মাধ্যমে, এবং শ্রবণ শক্তি, শোনার মাধ্যমে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আপনার চোখ দিয়ে, আপনার দৃষ্টিশক্তি দিয়ে কি কাজ করেছেন? আপনার চোখ দিয়ে কি আপনি কুরআন তিলাওয়াত করেছেন নাকি হারাম কাজে এই দৃষ্টিকে ব্যয় করেছেন? আপনার কান দিয়ে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকে শুনেছেন নাকি হারাম কিছু শুনেছেন? এবং আপনার চিন্তাশক্তিকে আপনি কীভাবে ব্যবহার করেছেন, তা কি ইসলামের জন্য ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, নাকি আখিরাতকে ভুলে গিয়ে নিজেকে এই দুনিয়ার ভোগ সুখের জোয়ারে ভাসিয়ে দিতে ব্যবহার করেছেন? এই চিন্তা শক্তি এই নিয়ামতকে, এবং এই চিন্তা শক্তি আমাদের দেহকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদের দেহকে পরিচালিত করে, আমরা আমাদের চিন্তা শক্তি অনুযায়ী কাজ করে থাকি। কাজেই এই মূল উৎস, আমাদের আমলের মূল চালিকা শক্তি, আমাদের চিন্তা শক্তি, এটা আমরা কোন কাজে ব্যবহার করেছি তার জন্য আমরা কৈফিয়ত দিতে বাধ্য। এবং আমাদের এই তিনটি বিষয় সম্পর্কে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি কামনা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ।
তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু এবং অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেন, إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا।
নিশ্চয়ই কান, চক্ষু এবং অন্তকরণ, এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলোর শুকর আদায় করার তৌফিক প্রদান করেন। এবং পরিশেষে আজকের আলোচনার শেষ অংশ প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে। সালাহ, যারা বিশ্বাসী মুসলিম তাদেরকে সালাহের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর নাসাইয়ে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার কাছ থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব গ্রহণ করা হবে সেটা হচ্ছে তার সালাত। সে যদি তা পরিপূর্ণভাবে আদায় করে থাকে তাহলে তা পুরো লেখা হবে, আর সে যদি তা পরিপূর্ণভাবে আদায় করে না থাকে তবে মহান এবং পরাক্রান্ত আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমার এই বান্দার কোনো নফল সালাত আছে কিনা যার দ্বারা তোমরা তার ফরজকে পূরণ করে দিতে পারো। এটাই হচ্ছে নফল এবং সুন্নাত সালাতের ফজিলত, ফরজের ঘাটতি পূরণ করা। এবং পাঁচ ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আমাদেরকে আদায় করতে হবে। অবশ্যই বিভিন্ন সময়ে আমাদের কিছু ঘাটতি রয়েই যাবে, কিন্তু কিভাবে সেগুলো আমরা পূরণ করতে পারবো, কিভাবে সেগুলোর ক্ষতিপূরণ করা সম্ভব, নফল এবং সুন্নাত সালাতের মাধ্যমে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমুদয় আমলের হিসাব অনুরূপভাবে নেওয়া হবে, আল্লাহ নির্দেশ দিবেন তার ফরজ সিয়ামের হিসাব নিতে, এবং যদি তাতে কোনো ঘাটতি থাকে তাহলে একইভাবে সালাতের মতো সিয়ামের ক্ষেত্রেও ফরজে যদি কোনো ঘাটতি থাকে তাহলে নফল সিয়ামের দিকে দৃষ্টিপাত করা হবে। এবং এভাবে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনার দিকে। আগামী সেশনে ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনা করা হবে কিভাবে প্রতিটি মানুষের আমলকে উপস্থাপন করার পর তার ভালো মন্দ যাচাই করা হবে, মিজানে ওজন করা হবে এবং চুলচেরা সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে হিসাব নিকাশ গ্রহণ করা হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।